আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হাদিসে পাক থেকে যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি, তখনই আমাদের মন চায় যে সদা সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করতেই থাকি। আসুন আজকে আমরা মুসনাদে আবু ইয়ালা এর থেকে একটি হাদিসে মোবারকা, যার মধ্যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠকারী কত বড় সৌভাগ্যবান। আসুন আমরা হাদিসে মোবারকা শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পরস্পর ভালোবাসা পোষণকারী দুইজন মুসলমান পরস্পরের সাথে সাক্ষাতের সময় যদি মুসাফা করে এবং মুসাফার পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, তাহলে পরস্পর পরস্পর থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গুনাহ ক্ষমা করানোর একটি উত্তম আমল তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে একটি বিষয় আমরা নিয়েছি অনুষ্ঠানে, আজকের বিষয় থেকে আমাদের জন্য বড়ই শিক্ষণীয় বিষয়, যার মাধ্যমে আমরা ইলমে দ্বীন হাসিল করতে পারব, যা শোনার মাধ্যমে আমরা গুনাহ থেকে কিভাবে বাঁচব তাও আমরা ইনশাআল্লাহ আজবাজার জানতে পারব। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজের মধ্যে সবচাইতে মারাত্মক যে বিষয় তা হচ্ছে ফিতনা। যে শব্দ আমরা প্রায় আমরা শুনে থাকি, যে ফিতনা ফিতনা ফাসাদ আমরা শুনে থাকি, এই ফিতনা কখনো মানুষের ইমানকে বরবাদ করে দেয়, আবার এই ফিতনা কখনো মানুষের আমলকে বরবাদ করে দেয়। আজকে মাদানী চ্যানেলে আমরা যে বিষয় নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করব তা হচ্ছে ফিতনা ফাসাদ। এই ফিতনা কিভাবে সৃষ্টি হয়, এই ফিতনা ফাসাদ থেকে কিভাবে আমরা নিজের ইমানকে বাঁচাতে পারি, আমাদের আমলকে আমরা বাঁচাতে পারি, আমরা আজকে দর্শক শ্রোতা এই বিষয়ে আমরা শ্রবণ করব। আর আমরা সকলেই ফিতনা থেকে আমরা সকলেই বাঁচতে চাই, ফিতনা ফাসাদ থেকে প্রতিটি মানুষ এর থেকে মুক্তি চায়। ইনশাআল্লাহ আজবাজাল আজকের অনুষ্ঠান আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনোযোগ সহকারে শোনার দেখার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো নিয়তের সাথে আজকের এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজবাজাল আমরা হামদ বারি তাআলা মহান রব্বুল আলামিন, যে সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে অসংখ্য নিয়ামত অসংখ্য দয়া রহমত আমাদের প্রতি করেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রশংসা করা বড়ই সৌভাগ্যের বিষয়। আসুন আমরা সকলেই মিলে মহান রব্বুল আলামিনের আমরা প্রশংসা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার যত বেশি আমরা প্রশংসা করব ততই মহান রব্বুল আলামিনের দয়া রহমত আমরা লাভ করতে পারবো। আসুন আমরা সকলেই হামদে বারি তাআলা শ্রবণ করি।
মুমিনের নিয়ত আর আমলের চেয়ে উত্তম আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে হামদে বারি তাআলা পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله يا الله يا الله يا الله يا الله Allah ya Allah ya Allah Allah ya Allah ya Allah Allah ya Allah ya
ya allah ya allah ya allah আল্লাহ ইয়া আল্লাহ, পানির অভাব যখন ভবে, রিমঝিম বৃষ্টি বর্ষে, সবর প্রতি দৃষ্টি রহমতের আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ,
দর্শক শ্রোতা, আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনাতে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেন। আমরা সকলেই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নবুয়াতের এলান, নবুয়াতের ঘোষণা হয় 40 বছর বয়সে। এখানে একটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, আর মাদেনী চ্যানেল হচ্ছে এমন একটি ইসলামিক চ্যানেল যেখান থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু আমরা শিখতে পারি। অনেক সময় আমরা শুনে থাকি, অনেকে আপনারা শুনেছেন, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন। কিন্তু বিষয়টা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবী হয়েই পৃথিবীতে তশরিফ আনেন। ওই নবুয়াত, যে নবুয়াত নিয়ে, যে রিসালাত নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীতে তশরিফ আনলেন, ওই নবুয়াতের রিসালাতের ঘোষণা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের 40 বছর বয়সে। যখনই আমরা বলবো, তখনই আমরা বলবো যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত ঘোষণা করে, নবুয়াত প্রকাশ হয়, নবুয়াত প্রকাশ হয়, এই বিষয়টা আমরা স্মরণ রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আমরা এখন অগ্রসর হব আজকের আমাদের আলোচনার যে বিষয়, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। ইলমে দ্বীন শিখার নিয়তে আমরা শ্রবণ করব। সঙ্গে আলফেসানি বাফুর থেকে আমরা শুরুতে শুরু করব আজকের যে আমাদের আলোচনার বিষয়, ফিতনা ফাসাদ।
শুরুতেই যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে আমাদের কারি সাহেব হুজুর যে তেলাওয়াত করলেন,
জি,
এই আয়াতে কারিমা থেকেই যদি আমরা আলোচনা শুরু করি,
জি,
সূরা বাকারা 30 নম্বর আয়াত, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি, এখানে বলা হয়েছে যে এবং স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টিকারী।
জি,
তারা বলল আপনি কি এমন কোন সৃষ্টিকে প্রতিনিধি করবেন যে তাতে ফ্যাসাদ ছড়াবে এবং তাতে রক্তপাত ঘটাবে, আর আমরা আপনার প্রশংসাপূর্বক আপনার তসবি স্তুতি গান করি এবং আপনার পবিত্র ঘোষণা করি। তিনি বললেন আমার জানা আছে যা তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা এসব ফরমান এবং আল্লাহ তাআলা আদমকে যাবতীয় বস্তুর নাম শিক্ষা দিলেন অথবা সমুদয় বস্তু ফেরেশতাদেরকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে ইরশাদ করলেন সত্যবাদী হলে এসব বস্তুর নাম বলো তো, ফেরেশতাদেরকে বলো। 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তারা বলল ফেরেশতারা বলল পবিত্রতা আপনারই, আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু ততটুকু যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিশ্চয়ই আপনি জ্ঞানময় প্রজ্ঞাময়। আচ্ছা, এরপরে আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তিনি ইরশাদ করলেন হে আদম বলে দাও তাদেরকে সমুদায় বস্তুর নাম, যখন তিনি অর্থাৎ আদম তাদেরকে সমুদায় বস্তুর নাম বলে দিল ইরশাদ করলেন আমি কি একথা বলেছিলাম না যে আমি জানি আসমান সমূহ ও জমিনের সমস্ত গোপন অদৃশ্য বস্তু সম্পর্কে। তখন 34 নং আয়াতে আবার ইরশাদ হচ্ছে এবং স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করছিল ইবলিস ব্যতীত, সে অমান্যকারী হলো ও অহংকার করলো এবং কাফির হয়ে গেল। এখানে আমরা দুইটা জিনিস লক্ষ্য করলাম, একে তো প্রথমে মানব জাতি সৃষ্টির উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে আলাপ করলেন, পরামর্শ নিলেন, তারা তাদের মতো করে পরামর্শ দিল, এবং পরবর্তীতে যখন আদম আলাইহিস সালাত ওয়াস সালামকে সৃষ্টি করলেন তখন এখানে সিজদা করার জন্য বলা হলো, কিন্তু সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত। এখানে প্রথম একটা ফেসাদ, প্রথম একটা ফিতনা আমরা লক্ষ্য করতে পারি। ফিতনা আসলে ফিতনা কাকে বলে সেটা আমাদের প্রথমে বোঝা উচিত। আপনার ফিতনা হচ্ছে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে পরীক্ষা করা, অনেকগুলো অর্থ চলে আসতে পারে। আপনার কোনো কিছু পরিশুদ্ধ, মনে করেন ফর এক্সাম্পল একটা জিনিস সত্য এবং মিথ্যা, এখন আমরা মূলত ধরব সত্যটাকে, এই সত্যটাকে ধরতে হলে আমাকে অবশ্যই পরীক্ষা মধ্যে, যেহেতু দুইটা একসাথে এখানে, আমাকে বুঝতে হবে যে কোনটা সত্য। এখন সত্য বুঝতে গেলে আপনাকে যেমন অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, ক্ষমতা রয়েছে, পুরুষের জন্য নারী রয়েছে, নারীর জন্য পুরুষ রয়েছে, এগুলো দিয়ে হতে পারে, আবার হতে পারে আমাদের অপছন্দনীয় কিছু দিয়ে, যেমন বিপদগ্রস্ত আসতে পারে, গৃহযুদ্ধ হতে পারে, বিশৃঙ্খল অত্যাচারী শাসক ইত্যাদি মাধ্যমে আপনার ই হতে পারে। আরেকটা জিনিস এখানে সেটা হচ্ছে ফিতনা, এখন আমরা যেটা বুঝি সেটা যদি আমরা লক্ষ্য করি একটু তাহলে দেখা যাবে ফিতনা হচ্ছে সত্যকে গোপন রাখার জন্য, তো সত্যের দিকে ধাবিত যাতে না হয়, এর পিছনে কিছু যুক্তি খণ্ডন করাকে আপনার ফিতনা বলা হয়। একটা জিনিস সত্য রয়েছে, মূল রয়েছে, ওই মূলের দিকে ধাবিত হতেই হবে, এটা স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারি, কিন্তু এই মূল থেকে বিরত রাখা, সত্যতা থেকে বিরত রাখা এবং ভালো কাজ থেকে বিরত রাখা, এর মধ্যেও একটা ফিতনা রয়েছে। ফিতনা এমন একটা জিনিস, ফিতনার মধ্যে মানুষের আকর্ষণ বেশি থাকে, কোথাও একটা মারামারি হলো, কোথাও একটা ফিতনা হলো, কোথাও একটা ফেসাদ হলো, দেখবেন ওখানে আকর্ষণ বেশি। আপনি দেখবেন যে একটা কিছু হলো না, ওখানে লোকজন খুব জমা হয়ে গেছে, ভিড় হয়ে গেছে, আপনারও দিল চাইবে, আপনি গাড়িতে আছেন, মন চাইবে নেমে ওখানে একটু দেখে আসবে, অথবা আপনি জিজ্ঞেস করবেন যে এখানে কি হচ্ছে ভাই, কি হচ্ছে ভাই, কি হচ্ছে, বারবার জিজ্ঞেস করতে চাইবেন। আর যদি বড় ধরনের ই হয় তাহলে বারবার আপনি হয়তো পত্রিকার পেজ খুলবেন অথবা ইন্টারনেট ঘাটবেন অথবা আপনি টেলিভিশনে দেখার চেষ্টা করবেন, অর্থাৎ নিজে দেখার একটা প্রবণতা এর মধ্যে চলে আসে যে এখানে কি হলো কি হলো।
মানে ফিটনেস এমন একটা বিষয় অল্প সময়ের মধ্যে কি হয়
এটা ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। পাশাপাশি এটা নিজের জানতে খুব ইচ্ছে করে। এর মানে হচ্ছে যদি আপনি জানেন তাহলে এর মধ্যে নিজেকেও পড়ার সম্ভাবনা থাকে।
আল্লাহ আল্লাহ।
এই ফিতনা আমাদের সমাজের মধ্যেও হয়ে থাকে, ফিতনা ঘরের মধ্যে হয়ে থাকে, ফিতনা বিভিন্ন আমলের মধ্যে হয়ে থাকে এবং ইসলামের মধ্যেও ফিতনা ফ্যাসাদ রয়েছে। পাশাপাশি লক্ষণীয় বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইসলামী ঐতিহ্যের মধ্যেও ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হয়ে যায়। সেজন্য এই ঐতিহ্য নিয়ে ফিতনা ফ্যাসাদ, ইসলামের বিভিন্ন আমল নিয়ে ফিতনা ফ্যাসাদ আমরা পার্টিকুলার আলোচনা করবো ইনশাল্লাহ। যে অনেকগুলো যদি সামান্যভাবে আমি একটা হেঞ্জ দিয়ে দিই যে এটা নফল ইবাদত, করলে সওয়াব আছে না করলে গুনাহ নেই। এখন কিন্তু করলে সওয়াব কেমন, নফলের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়। ফরজের পাশাপাশি যে ব্যক্তি নফলের আধিক্য হবে, নফল নামাজ বেশি বেশি পাঠ করবে, নফল ইবাদত বন্দেগি বেশি বেশি করবে, তখন আল্লাহ তাআলার সাথে কানেকশন হয়ে যায়। কেমন কানেকশন হয়ে যায়? হাদিস শরীফে ইরশাদ হচ্ছে তার সারাংশ যে ওই বান্দার মুখ এমন হয়ে যায়, মুখ দিয়ে যে কথা বলে সেটা এমন হয়ে যাবে আল্লাহ তাআলার মুখ হয়ে যায়, যে হাত দিয়ে যে কাজ করে আল্লাহ তাআলা হাত হয়ে যায়, যে পা দিয়ে চেষ্টা করে আল্লাহ তাআলা কুদ্দুতি পা হয়ে যায়। অর্থাৎ এর মানে হচ্ছে যে যে কাজ সমূহ সে করছেন সে কাজ সমূহ আল্লাহ তাআলার মানে পছন্দনীয় কাজগুলো হয়ে যায় এবং তার কথাবার্তা সবকিছু এরকম হয়ে যায়। সেজন্য নফল ইবাদতের মধ্যে অনেক ধরনের ফিতনা ফ্যাসাদ আমাদের সমাজে লক্ষণীয়। আজকের অনুষ্ঠান যদি আমরা সকলে মিলে দেখি আশা করি অনেক ফিতনা থেকে আমরা রক্ষা করতে পারবো এবং ফিতনা থেকে বাঁচার কিছু উপায় ইনশাআল্লাহ
আমরা
চেষ্টা করব।
মোবাইল লীগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আমরা ফিতনা বিভিন্ন প্রকারের যে ফিতনার আবিষ্কার হতে পারে, ফিতনা সৃষ্টি হয়, ফিতনা ভাইরাল হয়, এর কিছু এমন লোক যারা ফিতনাকে প্রসার প্রসারণ করার চেষ্টা করে যা একসময় বড় আকারের ফিতনা হিসাবে আকৃতি ধারণ করে আমাদের সমাজের এক বড় আকারের বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা ওই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো, কিছু কল দর্শক শ্রোতার আমরা সামিল করব, এরপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আলোচনার দিকে অগ্রসর হব। জি
মোহাম্মদ সুজিব বলতেছি, অনুষ্ঠান দিয়ে মাসুল অনেক ভালো লাগছে। আজকের বিষয় ফিতনা ফাসাদ, এর থেকে জানতে চেয়েছি আমি কিভাবে ফিতনা থেকে বাঁচা যায়।
ইনশাআল্লাহ আমরা কিভাবে আমরা বিভিন্ন প্রকারের ফিতনা থেকে আমরা বাঁচবো, প্রথমে আমাদেরকে ফিতনা কি, ফিতনার পরিচয় আমরা যখন লাভ করতে পারবো তখন এই ফিতনার ক্ষতির দিক, এই ফিতনার মাধ্যমে কি হয়, এই জিনিসটা যখন আমরা অনুধাবন করতে পারবো তখনই আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। জি পরবর্তী কল।
মাদানী চ্যানেল দিয়ে একটা নাতের রাসূল শুনতে চাই।
জি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমরা শুনবো। জি পরবর্তী কল।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম আমান খান মুন্না, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। আমি মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল আমার কাছে খুব ভালো লাগে। আজকে অনুষ্ঠান থেকে জানতে চাচ্ছি যে পরিবারের মধ্যে যদি ফিতনা ফাসাদ ঘটে তাহলে ওই অবস্থা আমাদের করণীয় কি?
ফ্যামিলির মধ্যে অনেক সময় ফিতনা সৃষ্টি হয় আর এর উদ্দেশ্য হয় ওই ফ্যামিলি ও পরিবারকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল এমন কিছু আলোচনা ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান হবে যার মাধ্যমে যদি আমরা ওই ফিতনা থেকে আমরা বাঁচতে চাই এর জন্য আমাদের করণীয় কি, আমাদের দায়িত্ব কি, ওই বিষয়গুলো আমরা আজকে অনুষ্ঠান থেকে আমরা শুনবো। মোবাইল লীগে দাওয়াত ইসলামী আমাদের রফিক কাদেরী আত্তারী ভাই আমাদের সঙ্গে ইনশাআল্লাহ, রফিক ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের ফাইজুর রহমান ভাই থেকে ইনশাআল্লাহ পীর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাতে মুস্তাফা শুনবো। জি রফিক ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ফিতনা ফাসাদ, এটা একটা বহুল প্রচলিত শব্দ সমাজে এবং এই ফিতনা ফ্যাসাদ এমন একটা গুরুতর অপরাধ, মারাত্মক অপরাধ, যার দ্বারা পরিবার থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ এমনকি গোত্র এক একটি সম্প্রদায় বিলীন হয়ে যায় হত্যাকাণ্ড নির্বিচারে। এই এই সূত্রপাঠটাই কিন্তু শুরু হয় ফিতনা থেকে। আর এই জন্যই কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 191 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফিতনা হত্যা অপেক্ষাও গুরুতর অপরাধ, হত্যার চেয়েও গুরুতর অপরাধ হচ্ছে ফিতনা। আর এই ফিতনা কিভাবে ঘটে, কেমন করে ঘটে? একজন দর্শক বললেন যে ফিতনা থেকে বাঁচার উপায় কি, করণীয় কি? কোনো পরিবারে যদি ঝগড়া বিবাদ ফিতনা ফেসাদ লাগে সেই সম্পর্কেও আমরা আসব। প্রথমে আমরা জেনে নিই এই ফিতনাটা কিভাবে সৃষ্টি হয়। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, সূরা ইয়াসিনের মধ্যে আমরা পড়েছি জেনেছি, এই শয়তান ইবলিস মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করিয়ে দেয়। যেমন আমাদের আলফাজানি বাপু বললেন যে ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ রয়েছে, মূলত ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ থাকে না, ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ নেই, ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা,
সৃষ্টি করা হয়,
শয়তান সৃষ্টি করে। তো আসলে এই যে ফিতনা ও ফাসাদ, এই জিনিসটা কিভাবে সৃষ্টি হয়, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে যদি আমরা দেখি বা সামাজিক জীবনে যদি আমরা দেখি, যখন কেউ কারোর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, পরচর্চা, পরনিন্দা, উৎসারতনা, চুগলখড়ি, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু ফিতনা সৃষ্টি হয়। তো এই জিনিসগুলোকে সমাজের মধ্যে নিষেধ করা হয়েছে। এর মধ্যে গালিগালাজ, ঝগড়া বিবাদ, কলহ, দ্বন্দ্ব, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, অপবাদ, মিথ্যা অপবাদ, মিথ্যা দোষারোপ, এগুলো রয়েছে। একজন মানুষের মধ্যে যেই দোষটা নেই, সেই দোষটা, সেই দোষে তাকে দোষারোপ করা হয়, অপবাদ দেয়া। তো এই কাজগুলো দ্বারা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হয়। মূল উৎসটা কিন্তু এখান থেকেই শয়তান সৃষ্টি করে, পরচর্চা, পরনিন্দার মাধ্যমে। তো এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফ ও বুখারী শরীফের হাদিস, তোমরা অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না, গুপ্তচর বৃত্তি করো না, কান লাগিয়ে শোনা যে কি বলছে, কি আলোচনা হচ্ছে, সেই কথাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করে দেওয়া, চুগলখড়ি করা। তোমরা দোষ ত্রুটি, একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না, গুপ্তচর বৃত্তি করো না, পরস্পরের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করো না, পরস্পরের সঙ্গে হিংসা বিদ্বেষ করো না, পরস্পরকে ঘৃণা করো না, এবং পরস্পরের ক্ষতি সাধন করার জন্য পেছনে লেগে থেকো না। আর তোমরা সবাই আল্লাহ তাআলার বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো, আল্লাহ তাআলার পছন্দনীয়। অর্থাৎ সমাজে যদি দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি সহমর্মী, সহমর্মিতা, সহানুভূতি, একে অন্যের দুঃখে দুঃখী, একে অন্যের সহযোগী, একে অন্যের প্রতি সহমর্মী, সহমর্মিতা, এই জিনিসগুলো যদি আমাদের মাঝে থাকে ইমরান ভাই, তাহলে কিন্তু সমাজের মধ্যে থেকে একে অন্যের প্রতি যে বিদ্বেষ রয়েছে, যে হিংসা রয়েছে, এটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ ওলামায়ে কেরামের মুখে শুনেছি যে ভালোবাসা ভালোবাসার সৃষ্টি করে, অর্থাৎ ভালোবাসা ভালোবাসার জন্ম দেয়, হিংসা হিংসার জন্ম দেয়, বিদ্বেষ বিদ্বেষের জন্ম দেয়। তো কাজেই সমাজ থেকে যদি আমরা হিংসা বিদ্বেষকে দূর করতে চাই, তাহলে একে অন্যের প্রতি আমাদেরকে সহযোগী মনোভাব, সহমর্মিতা, একে অন্যের কষ্টে দুঃখে দুঃখী হওয়া, তাকে যদি আপনি উপকার নাও করতে পারেন, অন্তত তার অপকার করেন না, তার ক্ষতি করবেন না।
যেখানে যে জিনিসটা বাদ সাথে সেটা হচ্ছে যে আপনি কোনো কিছু নিয়ে ট্রোল করলেন, ফিতনার আপনার উদ্দেশ্য হচ্ছে কোনো মজাক করা,
বাস একটা ফিতনা সৃষ্টি করা,
হাসি তামাশা
থেকে হয়েছে, কোনো কারো একটা দোষ দেখলেন। এখন দেখা যাচ্ছে যে এখন তো ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ টেলিভিশনের চেয়ে মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে বেশি। আগে কারো ঘরে যদি একটা আপনার রেডিও থাকতো, ট্যানডেস্টার বলা হতো, ট্যানডেস্টার সুরকালে শুনছি,
ট্রানজিস্টার,
তো আপনার রেডিও, ছোট রেডিও যদি থাকতো না, তার বলা হতো ওই বসে রেডিও আছে, অনেক মানুষ জমা হয়ে যেত একটা খবর শোনার জন্য। এরপরে যখন গ্রামে, এখনো অনেক গ্রামে হয়তো কারেন্ট নেই কিন্তু টেলিভিশন চলছে বেটারি দিয়ে, এখন কথা হচ্ছে গিয়ে আপনি একটা জিনিসকে ভিডিও করলেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড দিলেন, আপনার নিয়ত ছিল যে এর মধ্যে অনেক লাইক হবে, অনেক কমেন্ট হবে, অনেকে শেয়ার দিবে, আর আপনার প্রোফাইলটা আপনার পেজটা আপগ্রেড হবে, এটা আপনার নিয়ত ছিল, মূলত নিয়ত এটাই থাকে। এর পিছনে যে আপনি অনেক বড় একটা ফিতনা ছড়িয়ে দিচ্ছেন, অনেক বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করে দিচ্ছেন, হয়তো এরকমও হতে পারে যে গৃহযুদ্ধ লেগে যাবে, ঝগড়া বিবাদ লেগে যাবে, হচ্ছে তো এরকম। আপনি কোনো একটা অপরাধকে, কোনো ইসলামী বোনের হোক, মহিলার হোক, পুরুষের হোক, এমন একটা জিনিস আপনি ভিডিও করে নেটে ছেড়ে দিলেন, তখন এই জিনিসটা যখন তার পরিবারের কাছে যায়, পরিবারের চোখে যায়, তখন দেখা যায় যে এই মেয়েটির, এই ছেলেটির লাস্ট পন্থা তাকে আত্মহত্যা করা, নিজেকে নিজে নিঃশেষ করে দেয়। কেন হয়েছে? এই জিনিসটা ভাইরাল করার জন্য, ট্রোল করলো এই জিনিসটা। এখন আমরা যদি এই জিনিসগুলো দেখি, ফেতনা থেকে যদি মুক্ত হই, মুক্ত হতে পারি, শয়তান তো চায় যে এগুলো কি ছড়িয়ে দাও, কিন্তু একজনের দোষ একজনের গোপন রাখার আল্লাহ একবার কাবীরা। হাদিস শরীফে আছে যে তোমরা মাফ করো মাফ পাবে, এবং অন্যের দোষ ত্রুটি গোপন রাখো, কালকে আমাদের তোমাদের দোষ ত্রুটি গোপন রাখা হবে। আমাদের মানে কিভাবে কি করা হবে?
আপনি যে বিষয়টা বললেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বিষয়টা হচ্ছে এমন যে ওই দোষ ত্রুটিটাকে ভাইরাল করা, মানুষের
ভাইরাল করে দেয়া। আপনি ফর এক্সাম্পল, আপনি একজন মানুষের, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি এটা করে দিলেন, আপনার পেজ আপগ্রেড করার জন্য, প্রোফাইলকে আপগ্রেড করার জন্য, কমেন্ট লাইক পাওয়ার জন্য করে দিলেন, অথবা তার তাকে নস্যাৎ করার জন্য, তার মানহানি করার জন্য আপনি কাজটা করে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কি বলেছেন, তোমরা অপরের দোষকে গোপন রাখো, তোমার দোষকে গোপন করা হবে। আমার হাজারো দোষ রয়েছে যেগুলো হয়তো কেউ জানে না, জানলে হয়তো আমাকে কেউ সালাম করতো না, জানলে হয়তো আমার বয়ান কেউ শুনতো না, এরকম অনেক হাজারো দোষ রয়েছে যেগুলো আল্লাহ তাআলা তার সত্তারিয়াতে চাদর দ্বারা ঢেকে রেখেছেন। কাল কিয়ামতের দিন যদি এগুলো মানে সবার সামনে প্রকাশ করে দেয়, তখন আমার অবস্থা কি হবে? এই জিনিসটি যদি ভেবে আমি অন্যের দোষকে গোপন রাখি, আল্লাহ চাহে তো এর ওসিলাতে আপনি আল্লাহ তাআলা আমার দোষকে কিয়ামতের দিন গোপন রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে ইসলামিক স্কলার যারা আপনার মুফতি আনিক রাম রয়েছেন, ই রয়েছেন, তাদের এমন কিছু কথাকে ভাইরাল করে দেয়া, এমন কিছু মানে কাটছাট করে ভাইরাল করে দেয়া,
সমাজের মধ্যে
ফিতনা সৃষ্টি করে দেয়া, এটাও কিন্তু আমাদের সমাজে এখন ই হয়ে গেছে। এমন কি হয়ে যাচ্ছে যে এমন কিছু কথা, যেমন কোরআনে পাকের মধ্যে রয়েছে, তোমরা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। এখন এই মাতাল অবস্থাটা কেটে যদি বলে দেওয়া হয় তোমরা ধারে
নামাজের কাছে যাইও না,
ঠিক না? তাহলে এটা কেমন কথা হয়ে গেল না? কাটছাট করে কথাটা, কাটছাট করে আপনি ছোট আপনার যেটা মানে তাকে হেয় করার জন্য, অপমানিত লাঞ্ছিত করার জন্য আপনার যা কিছু করা দরকার সেটা কাটছিট করে আপনি এটাকে একটা শর্ট ক্লিপস বানিয়ে আমার একটা থাম্বাল দিয়ে আপনি কি করলেন,
ট্রল করে
দিলেন ইন্টারনেট দুনিয়া ছেড়ে, এটাকে বাস এখন ঘুরতেছে। কারো তো ই নাই যে আমি এটা কি করব।
আসলে বাপু, এই যে সোশ্যাল মিডিয়াটা, এটা হচ্ছে একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম।
জি,
একটা মানুষ ইচ্ছে করলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সে নেকি কামাতে পারে, নেক কাজ করতে পারে। একটা কোরআন বা হাদিসের আয়াত, সেটা যে সঠিক তর্জমা রয়েছে, অর্থ রয়েছে, সেটা সহ সে তুলে দিল, উদ্ধৃতি তুলে দিল, একজন ওলামায়ে কেরামে ওলামায়ে হকের একটা উদ্ধৃতি সে তুলে দিল, একটা বুজুর্গানের দিনের যে আকওয়াল রয়েছে, বাণী রয়েছে, সেই বাণীকে সে তুলে দিল, এর মাধ্যমে কিন্তু সে নেকির দাওয়াত প্রচার ও প্রসার করতে পারে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কিন্তু ফিতনা ফ্যাসাদ সৃষ্টির জন্য অনেক বড় একটা এই মানে মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যে এর মাধ্যমে যে কোনো মানুষের মান সম্মানকে ক্ষুণ্ণ করা, তাকে হেয় প্রতিপন্ন করা। আর শুধু তাই নয়, এর মাধ্যমে ব্ল্যাকমেলিং হচ্ছে, প্রতারণা হচ্ছে। এই যে অনলাইনে যে কেনাকাটাগুলো, এই যে প্রতারণা, এটাকে কি বলবেন আপনি? সে পণ্য দেখছে না, পণ্যের আগেই সে পেমেন্ট করে দিচ্ছে, দাম দিয়ে দিচ্ছে, কিংবা সে পণ্য হাতে পেয়ে দিচ্ছে, তখন তাকে বাধ্য নিতেই হবে। কেন আপনি নিলেন? মানুষকে মানে জিম্মি করে দেয়া। তো এই সোশ্যাল মিডিয়াকে ইচ্ছা করলে আমরা ভালো কাজে, সৎ কর্মে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু তা না করে আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, সেটা ইনস্টাগ্রামই হোক, ফেসবুকই হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইউটিউব হোক, যেই যোগাযোগ মাধ্যমই হোক না কেন, এর মাধ্যমে আমি কি করছি, আমি নিজের এহতেসাফ করি, আত্ম হিসাব নিকাশ করি যে আমি যে এর মধ্যে করছি, কেউ না দেখুক আল্লাহ তাআলা তো দেখছেন, আল্লাহ তাআলা তো দেখছেন আমি যেই কাজটা করছি এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আর সত্যিকার অর্থে আলফাসানি বাপু আপনিও আমার সাথে একমত হবেন যে এই যে মোবাইল বা এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে মানুষ কিন্তু মানুষের মাঝে একটা আত্মকেন্দ্রিকতা চলে আসছে, মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যের প্রতি যে একটা সহমর্মিতা, অন্যের প্রতি যে একটা দুঃখ কষ্ট যে শেয়ার করা, তাকে সহযোগিতা করা, এই জিনিসগুলো থেকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র সৎকর্মগুলো থেকে কিন্তু মানুষ নিজেকে বিরত রেখে বিমুখ হয়ে যাচ্ছে, স্বভাব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে।
এখানে আপনার এমন একটা জায়গাতে আমরা এসে উপনীত হয়েছি, না বললেই নয়, আমরা একেবারে হজে বড় লর মধ্যে চলে এসেছি। দ্বিতীয়ত আপনার কেউ কিছু বলে দিল, কেউ কিছু করে ফেললো, কেউ কোনো কথা বললো, আপনাকে বুঝতে হবে যে আসলে কথাটা কেন বললো, এর পিছনে কারণটা কি। আপনি একটা কথা বলে দিলেন, এই কথার পিছনে আপনাকে তাকফিরের পর্যায়ে নিয়ে যাওয়াটা, আপনাকে কুফরি ফতোয়া দিয়ে দেয়া অথবা এমন কিছু কথা বলে দেয়া যে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, মানে আপনি কোনো কথা বলে দিলেন, এটা ভিডিও করলেন অথবা এটা হয়ে গেল, এটা না জেনে আমার কথার উদ্দেশ্য কী ছিল, আপনার তাকফিরের যে ফতোয়া চলে আসে সেগুলো কিন্তু খুব জটিল এবং কঠিন। একজন আহলে ইলম যারা, মুফতিনে কেরাম যারা থাকেন, ইসলামিক স্কলার যারা থাকেন, তারা কিন্তু অতি তাড়াতাড়ি এবং খুব সহজে কাউকে এই তাকফিরের পর্যায়ে পৌঁছায় না, কারণ এর পিছনে অনেকগুলো লজিক থাকে, অনেকগুলো কারণ থাকে, আপনি কথায় কথায় কাউকে এরকম কথা বলতে পারবেন না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফেতনা এমন মনে সরাচ্ছে,
যার ধর্মীয় ন্যূনতম জ্ঞান নেই সেও কিন্তু বিভিন্ন কমেন্ট করে বিভিন্নভাবে নিজেকে বিতর্কিত করছে, এবং পাশাপাশি মানুষ অশ্লীল কথাবার্তা গাল মন্দ করে একে অন্যের মনোকষ্টের কারণ হচ্ছে, যা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ
আছে।
এই যে বিষয়গুলো, এইগুলো বলার আগে জানতে হবে, বলার আগে 10 বার ভাবতে হবে যে আমি কি বলছি, আমি কি করছি। এই যে আপনি যেটা বললেন, এটা কিন্তু প্রায়ই দেখা যায়, প্রায়শই দেখা যায়, একজন আলিম, একজন মুফতি, একজন হক্কানি আলিম, তার একটা কোনো কথা নিয়ে তাকে ভাইরাল করে দিল, তাকে বদনাম করে দিল, তার কথাটাকে এডিট করে কাটছাট করে তাকে দুর্নাম করে দিল। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে ইমরান ভাই, দেখবেন যে কোনো মেয়ে বা কোনো এমন কোনো কুমারী মেয়ে বা অবিবাহিত মেয়ে তার একটা ছবি আপলোড করে দিল, অনেক সময় কিন্তু মানুষ নিজেই নিজের পরিস্থিতির শিকার হয়, নিজের ছবি নিজে দিয়ে বিপদ কিন্তু ডেকে আনে। তো সেই ছবিটাকে এডিট করে তাকে বিবস্ত্র করে এমনভাবে উপস্থাপন করে দেওয়া হয় যে সেই মেয়েটার জীবন নষ্ট হয়ে যায়, তার বিয়ে পর্যন্ত হয় না। পরিশেষে দেখা যায়, আপনি যে কথাটা বললেন যে সে আত্মহত্যার পথ, আত্মহননের পথ শেষ পর্যন্ত বেছে নেয়, তার পরিবার ধ্বংস হয়ে যায়। সেটা কিসের কারণে হলো, কার কারণে হলো,
আমাদেরকে
এমনটা যেন না হয়। এই জন্য হাদিসে পাকে এসেছে ইমরান ভাই যে ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যার সারাংশ এরকম যে ফিতনা ঘুমিয়ে আছে, তোমরা ফিতনাকে জাগ্রত করো না, ফিতনা জাগ্রতকারী ব্যক্তির প্রতি
আল্লাহ তাআলা
লানত, আল্লাহ তাআলা লানত অর্থাৎ অভিসম্পাত হয়েছে। তো এই ফিতনা যে ছড়াবে, যে ছড়াবে ফিতনা ফাসাদ, তার ঠিকানা কোথায় হয়েছে,
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। ফিতনা থেকে প্রথম আমাকে নিজেকে বাঁচাতে হবে। আমি প্রথমে এ ধরনের যত প্রকারের ফিতনা আমাদের ইতিমধ্যে কয়েক মাসের মধ্যে অনেক বড় বড় কিছু ফিতনা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে এক মুসলমানদের মধ্যে এক নৈরাজ্যকতা, অর্থাৎ অনেক বড় বড় বিষয়গুলো যার মাধ্যমে হাজারো মানুষ, লক্ষ মানুষ তাদের মধ্যে এক বিশৃঙ্খলার একটা সৃষ্টি হওয়ার মাধ্যম হয়েছে। প্রথমে আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাই এবং অপর ভাইকে ফিতনা থেকে বাঁচানোর জন্য যে মাধ্যমগুলা সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করি। দর্শক শ্রোতা, আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতকে অর্জন করার নিয়তে আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি।
وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله
وسلم عليك يا حبيب الله خدار پریو نبی آمادر خدار پریو نبی آمادر رعوف دینی رحیم دینی نبی دینی رسول دینی شفیع دینی قسم دینی
قسم دینی صلی اللہ علیہ یا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله.
দর্শক শ্রোতা, আমরা ফিতনা ফাসাদ সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার সৌভাগ্য আমাদের হচ্ছে। আর এই পৃথিবীতে প্রথম ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হচ্ছে ইবলিশ, শয়তান। কিন্তু শয়তান সে নিজেই ফাসাদ সৃষ্টি করে না, সে কারো ব্যক্তির মাধ্যমে, কোনো মানুষের মাধ্যমেই কিন্তু সে ফাসাদটাকে সৃষ্টি করায়, মানুষের মাধ্যমে ওই ফাসাদটাকে সমাজের মধ্যে ভাইরাল করায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শয়তানের অনুকরণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা কিভাবে বাঁচবো আলবসেন বাবু?
ফিতনাটা চিনতে হবে আসলে।
জি,
আমি আমার শুরু থেকে যেটা পয়েন্টে ছিলাম পয়েন্টটা থেকে একটু ওখানে ফুল দিব, তাইলে বুঝে আসবে আর কি।
আচ্ছা বাপু, এমন ফিতনা, যেহেতু আপনি বিষয়টা নিয়ে আসছেন, এমন ফিতনা, এমন কিছু লোক আছে ওই ফিতনাটাকে সামনের দিকে কি
আরো অগ্রসর
অগ্রসর করতেছে।
এরপরে আপনার শবে বরাত নিয়ে ফিতনা।
জি,
নফল নামাজ আছে কি নাই, আচ্ছা শবে বরাতে রুটি হালুয়া বানানো যাবে কিনা, এটা নিয়ে ফিতনা। এরপরে আপনার মিলাদ শরীফ নিয়ে ফিতনা, ঈদে মিলাদুন্নবী নিয়ে ফিতনা, তো আমিরুল সুন্নাতের দরবারে এরকম একটা জিনিস নিয়ে ফিতনা করলেন, মানে প্রশ্ন করলেন একজনে, যে আমিরুল সুন্নাত যে নালাইনে পাকের ওই মাথার এখানে দেয় এবং এখানে দিয়ে রসুলের জুতো মোবারকের নকশা, এটাকে উনি কপালে পাগড়ির সাথে এবং বুকের সাথে লাগিয়ে তারপরে আসেন, উনি প্রশ্ন করলেন এটা কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরাম করছেন কিনা। তো আমিরুল সুন্নাত বললেন যে আপনি যেভাবে আমাকে প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়ায়, এটা কি রসুল পাক এবং সাহাবাই কেরাম করছেন কিনা, আপনার যে জবাব আসবে আমারও সেই জবাব। ফিতনার কিন্তু একেবারে এখানে ই হয়ে গেছে,
খতম,
মানে একদম দাফন হয়ে গেছে। এখানে আমাদেরকে বুঝতে হবে, দর্শক যারা রয়েছেন অনেক ভুলাভাল রয়েছে, অনেকে বলে হুজুর হুজুরদের মধ্যে এতগুলো সমস্যা,
এত ফিতনা,
আমরা কই যাব, আমরা সাধারণ মানুষ কই যাব। আসলে এখানে না বললেই নয় একটা কথা, সেটা হচ্ছে আমি মুসলমান, মুসলমানের জন্য ন্যূনতম জ্ঞান থাকা তার জন্য জরুরি। এর মধ্যে ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল যে জিনিসটা রয়েছে, প্রথমে ইলমুল আকাইদ সম্পর্কে আপনাকে জানতে হবে, যে আমাকে জীবন, হাসর, মরণ, বলসিরাতের ব্যাপারে আমাকে কি বিশ্বাস রাখতে হবে, কি বিশ্বাস রাখতে হবে, এই জিনিসগুলো আপনাকে আমাকে জানতে হবে। ইলমুল আকাইদ ফরজ, না হলে আপনি বলতে পারবেন না যে আমি মুসলমান, কেমনে হবে, আপনাকে এই ফরজ ইলম থাকতে হবে। আপনার মধ্যে ইলমুল মাসাইল থাকতে হবে, নামাজ কিভাবে পড়বেন, নফল নামাজ কখন পড়বেন, সময় কখন হয়, এগুলো আপনি জানতে হবে, এগুলো জানা অতীব জরুরি বিষয়। এছাড়া আপনার এখন এই যে ফিতনাগুলো কন্টিনিউ চলছে, সবে বরাতের সময় আসলে সোশ্যাল মিডিয়া ভরে যায় পক্ষে বিপক্ষে এবং নিউটন, তিনটা দল থাকে, এই 20 রাকাত না 8 রাকাত না 40 রাকাত এগুলো নিয়ে হচ্ছে। এরপরে আপনার মিলাদ শরীফকে নিয়ে হচ্ছে, মিলাদুন নবীকে নিয়ে হচ্ছে, কথায় কথায় কেউ জানি বা না জানি এটা বিদআত, এটা করা যাবে না, এটা শিরক, এটা 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 সেটা, এটা সাহাবাই কিরাম করেননি,
এটা আল্লাহ কি করা, ফিতনা তো সৃষ্টি করা,
মানে এমন একটা পয়েন্ট এখানে উপস্থাপন করা যেটাকে মানুষকে আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়, কনফিউশন সৃষ্টি করা আপনার এর মধ্যে, এর নাম হচ্ছে ফিতনা। তো আচ্ছা আপনি কোন দিকে যাবেন এখন, এ বলতেছে এটা, এ বলতেছে এটা, সে বলতেছে এটা, সে বলতেছে এটা, অর্থাৎ কাউকে ফালাবার মতো নয়, কেউকে ফেলে দেওয়ার মতো নয় যে যে পার্সন গুলো বলছেন, কিন্তু এখন আমি কোথায় যাব। এখানে প্রশ্ন হচ্ছে আমি ফিতনার মধ্যে পড়ে গেলাম, মানে আমি কোথায় যাব। এখানে মূলত যে জিনিসটা আমাদেরকে অবলম্বন করা উচিত সেটা হচ্ছে আপনাকে হক বাতিল অবশ্যই চিনতে হবে, যেখানে অন্ধকার রয়েছে সেখানে আবার আলো রয়েছে, আলো আসলে অন্ধকার দূরীভূত হবে। তেমনই ভাবে আমরা যদি লক্ষ্য করি এক একটা পার্টিকুলার, আজকে যে বিষয়টা নিছেন ইমরান ভাই সম্পর্কে বলতে গেলে কন্টিনিউ আপনাকে কয়েকটা পর্ব যদি করেন তখন গিয়ে হয়তো আমরা কিছু একটা মেসেজ দিতে পারবো, তারপরেও সংক্ষিপ্ত মেসেজ দিব। যে হচ্ছে আপনি যখন দেখবেন, দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনার মাধ্যমে, যে আমরা যখন দেখব যে মিলাদ শরীফের ব্যাপারটাই বলি, মিলাদ শরীফ করাটা বিদআত নিয়ে ফিতনা,
ফিতনা প্রায় মহল্লার মধ্যে কিন্তু এখন এই ফিতনাটা খুব
ছড়িয়ে উঠছে,
ছড়িয়ে উঠছে।
আমি পরামর্শ দিব, পরামর্শ এটাই হচ্ছে, কোরআন হাদিসের বাইরে পরামর্শ না, কোরআন হাদিসের মধ্যেই পরামর্শ। সেটা হচ্ছে যে আদৌ মিলাদ শরীফটা কি এটা আপনাকে বুঝতে হবে,
বুঝতে হবে
মিলাদ শরীফটা কি। এখন আমার কান চিদে নিয়ে গিয়েছে, আমি চিলের পিছনে ধরে কানের উপরে হাত না দিয়ে, তখন আমি বোকা ছাড়া তো আর কিছু না,
আগে তো দেখতে
হবে কানটা আছে কিনা,
আছে কিনা,
ঠিক আছে না, এটা আমাকে দেখতে হবে। আদৌ মিলাদ শরীফটা কি এটা এটা আমাকে বুঝতে
বুঝতে হবে।
মিলাদ শরীফটা হচ্ছে মৌলুদুন থেকে মিলাদ শরীফ আসছে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের জন্মবৃত্তান্ত আলোচনা
করা, আলোচনা করা,
এটা হচ্ছে মূল ভিত্তি। কারণ কি, যার জন্য দুনিয়া কায়নাত সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে এই কথা বলছো, এটা তো হতে পারে না,
তার জন্মবৃত্তান্ত আলোচনা হবে না,
হবে না, এটা তো আল্লাহ আল্লাহ তাআলা নিজে স্বয়ং করেছেন, আগমন নিয়ে আলোচনা হচ্ছে, সকল কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। তো এখন এই জিনিসটা আমাদের দর্শক শ্রোতারা এগুলো ভুলা বলা, যারা মুসলমান তারা কনফিউশন হয়ে যায়, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আমি কি করব। এজন্য আমাকে বুঝতে হবে মূলটা কি।
আসলে বাপু এই যে এই ফিতনাটা যেটা সৃষ্টি হলো এটা কিন্তু বাস মাত্র কিছুদিন, অত কিছুদিনে, কিন্তু যদি আমরা পূর্বের দিকে চলে যাই,
ছিল না,
ছিল না,
মূলটা কি আমাকে বুঝতে হবে, মূলটা কি এটা, মিনিংটা কি। তখন আপনি সকল কিছু থেকে কারো কথা শুনতে হবে না, আপনি নিজে বুঝতে পারবেন যে আসলেই তো এটা সমস্যা নেই। আপনি মিলাদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন,
সালাম দিচ্ছেন,
ইয়া রাসূল আপনার প্রতি সালাম বর্ষণ হোক, এটা কেউ বলতে পারবে যে আল্লাহ রাসূলের প্রতি শান্তি বর্ষণ করুন, এই জিনিসটা বলা এটা অন্যায়, এটা বিদআত, এটা নিয়ে এটা ট্রোল করা হচ্ছে, ফিতনা করা হচ্ছে। আমি দর্শকদেরকে বলবো আপনি এর মধ্যে থাকুন যে আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্তকে আলোচনা করার নাম হচ্ছে মিলাদ শরীফ, ঠিক আছে। এই মিলাদ শরীফটা আপনি যদি ভক্তি শ্রদ্ধার সাথে করেন তাহলে কি আপনি সওয়াব হবেন, এবং ইমানের ইমানই দায়িত্ব, এটা ইমানই আপনার চাহিদা রাখে। একজন মুমিন মুসলমান যার মধ্যে ইমান রয়েছে, ন্যূনতম ইমান থাকে, তাহলে তার উচিত হচ্ছে আল্লাহ রাসূলের পেরবি করা, আল্লাহ রাসূলের শান ও মান গাওয়া, আল্লাহ রাসূলের কে মহব্বত করা, আর মহব্বত করলে তার গুণগান তো অবশ্যই গাইতে হবে। এখন আপনি বসে বসে করেন, আপনি দাঁড়াই করেন, আপনি ঘুমাই ঘুমাই করেন গুণগান, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার না। এখানে তো কেউ এসে বলতে হয় তুমি এরকম করছো কেন, এরকম করছো কেন, এরকমের নয়। দাঁড়ানো বলেন, বসা বলেন, যা কিছুই বলেন না কেন, এর মধ্যেও কিন্তু আমরা যারা এই জিনিসগুলো পালন করে থাকি, এটা মুহাক্কিক এবং মুহাদ্দিস এবং পূর্ববর্তী যারা বুজুর্গরা দিয়েছিলেন তাদের পদঙ্ক অনুসরণ করা হয়।
একটা বিষয় যেটা আপনি বললেন এটা তো মাশাআল্লাহ, দর্শক শ্রোতা আশা করি আমরা অনেকটাই বুঝতে পেরেছি যে এই কে বা কারা কিভাবে এগুলা ফিতনা সৃষ্টি করে। বাপু যে
তাদের থেকে দূরে থাকা, আসলে তাদের থেকে ইমান বাঁচানো ফিতনার মূল উদ্দেশ্য, যার থেকে ফিতনা উঠছে এবং বুঝতে হবে যে কাকে নিয়ে ফিতনা তোলা হচ্ছে, ঠিক না, তার থেকে দূরে, তার যত কিছু থাকুক। আলা হযরত রহমাতুল্লাহ ফরমান যে দুশ্মনের রাসূল যে হবে, যে আল্লাহ রাসূলের বিদ্বেষ পোষণকারী হবে, তার থেকে দূরে থাকো। তার কাছে মেয়ে বিয়ে দেয়া, তার মেয়ে বিয়ে করা, সে অসুস্থ হলে তাকে শুশ্রূষা করতে যাওয়া, তার জানাজায় অংশগ্রহণ না করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। সে দুশ্মনের রাসূল, রাসূলের বিদ্বেষে
এগুলা থেকে নিজেকে সম্পূর্ণ
সম্পূর্ণ
বিরত রাখতে,
অর্থাৎ এই ধরনের ফিতনা যে তুলবে, তো যে বলবে যে এই আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা বিদআত, তাহলে আমি তার থেকে কি শিখবোটা কি,
যেমন কে বা কারা, আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই জানি অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে যে তারাবিন বিষয়টা নিয়ে যে ফিতনা, এর বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি বিগত অত চার পাঁচ বছর পূর্বেও কিন্তু ফিতনা ছিল না, সবাই স্বাচ্ছন্দে আপনার যেভাবে সাহাবা একরাম, তাবেইন থেকে শুরু করে প্রতিটি যুগে যুগে বিশ্বাকা যেভাবে তারাবি নামাজ আদায় করেছেন, সর্বোপরি কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু এটা কি চলমান।
আমাদের দলিল,
জি
আমাদের দলিল কোরআন ও হাদিস,
জি
কোন দেশ, কোন ব্যক্তি, কোন পার্সন, কোন কান্ট্রি আমাদের দলিল
না
ইবাদতের জন্য, রিয়াদতের জন্য, ঠিক না। তারপর আমি বলি যে অনেকে এই দলিলটা পেশ করে যে মক্কা মদিনায় এটা নাই, এটা নাই, সেটা নাই, ওই আরব শরীফে এটা নাই, এরকম বলে। তো আমি বলবো যে বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববী শরীফে কয়েকাত তারাবি হয়, এটা বোঝা উচিত, ঠিক না। এ ধরনের ফিতনা থেকে আমাদের মুক্ত থাকা উচিত, বিশেষ করে ফিতনাটা আসে কখন জানেন, আমরা তো মুসলমান, আমরা আসলে কোরআন হাদিসের প্রতি খুব দুর্বলতা আমাদের, কিন্তু আপনার সমস্যাটা হচ্ছে এখন ফেসবুক মুক্তি হয়ে গিয়েছে, আপনি গুগল মুক্তি হয়ে গিয়েছে, আপনি গুগলে সার্চ দিবেন হাদিস শরীফ লিখে আপনাকে সব কিছু দিয়ে
দিবে,
ঠিক না? আপনার অনেকগুলো ই আসবে, ওখান থেকে আপনার যা মনোমত হচ্ছে আপনি ওটা সিলেক্টেড করে নিলেন, আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলেন বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলো সবকিছু চলে আসছে,
চলে আসছে।
এখন এইগুলো আপনি সাধারণভাবে যাকে আমি তুই বলতে পারি তাকেই তুই বলতে হবে, যাকে আপনি বলতে পারি তাকে আপনি বলতে হবে, যাকে আপনি বলতে হবে সেখানে যদি তুই ব্যবহার করি তাহলে আমাকে কি বলবে? নিশ্চয়ই বেয়াদব বলবে, ওখানে তার সাথে আমার একটা অনেক বড় ধরনের ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে, তার সাথে হয়তো আমার একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং মানুষজন আমাকে বলবে বড় বেয়াদব, এত বড় একজন মানুষকে তুই বলে সম্বোধন করেছে। আমাকে বুঝতে হবে যে গুগল ট্রান্সলেটর যেটা রয়েছে এটা আসলে মূলত কিছু আপনার শাব্দিক অনুবাদ রয়েছে, কিছু পারিবেশিক অনুবাদ রয়েছে, অনেকগুলো অনুবাদের কিন্তু ই থাকে। আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া করি তখন তারাও এই কথাটা ই করতে পারবে যে শাব্দিক অনুবাদ লিখুন, শাব্দিক অর্থ লিখুন, পারিবেশিক অর্থ লিখুন। একটু প্রশ্ন আসে যে শাব্দিক এবং পারিবেশিক এই দুইটা কেন রাখা হলো, এর মানে কি? অনেকগুলো প্রতিশব্দ থাকে, আপনি দেখবেন একটা শব্দে প্রতিশব্দ থাকে,
কোন শব্দ আমাদেরকে কোথায়
ব্যবহার
করতে হবে,
এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু মুশকিল। এখন কেউ যদি আপনার অনেক ওই যে কোরআন শরীফ আয়াত তর্জমা করেছে আল্লাহ রাসূলের ব্যাপারে, এগুলো বলতে গেলে অনেক লম্বা প্রসেস চলে আসবে,
ন্যূনতম জ্ঞান,
ন্যূনতম
স্বল্প জ্ঞান,
স্বল্প জ্ঞান। তো এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত, কিন্তু ফিতনা সৃষ্টি করার পিছনে যে জিনিসটা, আর ফিতনায় পড়ে যাওয়ার যে জিনিসটা হচ্ছে, আমি আসলে কনফিউশন হয়ে যাই কোথায় যাব কি করব। শয়তান তখন সর্বোচ্চ চেষ্টা করে যাতে করে আপনি আমি বিপথে চলে যাই, শয়তান কিন্তু সৎপথের বুদ্ধি কখনো দেয় না। আমি তখনই বলবো যখনই আপনাকে বলে যে আপনি এই দিকতে চলে যান, শয়তানি ওয়াসওয়াসা মনে করেন, যদি এটা হক না হয়ে থাকে তখন আপনার হক কে খোদা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সবসময় পাঠ করে থাকি সূরা ফাতিহার মধ্যে, কিন্তু আমরা খোঁজ করতে হবে আল্লাহ তাআলার কাছে, দোয়াও করতে হবে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো,
আল্লাহ করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকারের ফিতনা ফাসাদ থেকে বেঁচে আল্লাহ তাআলা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ তাআলা আমাদেরকে যাতে পরিচালনা করে আমরা যাতে করে সঠিক পথে চলতে পারি আল্লাহ তাআলা তৌফিক দিক। আজকে প্যাকেজ আমরা ইনশাআল্লাহ যার মাধ্যমে আমরা শেখ তরিকত আমিরা আহলে সুন্নাতের মাদানী ফুল শোনার সৌভাগ্য হয়, আসুন আজকেও আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মসজিদে নামাজের পর নামাজের অপেক্ষায় বসে থাকা ইবাদত, আলিম এর চেহারা দেখা ইবাদত, কুরআনুল কারীম দেখা ইবাদত, কাবা শরীফ দেখা ইবাদত, মা বাবাকে দেখা ইবাদত, জমজম দেখা ইবাদত, কেননা এটা গুনাকে মিটিয়ে থাকে, জমজমকে দেখলে গুনা মিটে যায়, কম খাওয়া ইবাদত, মসজিদে বসা ইবাদত।
সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে সকল পবিত্র স্থান দেখা বসা ইবাদত, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইবাদতগুলো আমাদেরকে করা তৌফিক দান করুক। অনেকে আমাদেরকে SMS করেছেন মোবাইলের মাধ্যমেও, অনেকে আমাদেরকে SMS ফিতনা থেকে কিভাবে বাঁচব, তারপরে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের SMS আমাদেরকে করেছেন, যেমন আমাদের আব্বাস আত্তারি উনি লিখে ফিতনা থেকে বাঁচার কোনো আমল আছে কিনা, যদি থাকে তাও বাতিয়ে দেওয়া হোক, বলে দেওয়া হোক। আসলে ফিতনা থেকে বাঁচা একমাত্র আল্লাহ তাআলা যার উপর দয়া করেন, আর ফিতনা থেকে বাঁচার জন্য আপনার ইনশাআল্লাহ আমরা শুনবো আলফিসানি বাপুদের যে আমাদের করণীয়র মধ্যে যে বর্তমান সময়ে বর্তমানে যে ফিতনা, অসংখ্য ফিতনা, এই ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে কি আমরা অবলম্বন করতে পারি?
আপনার এখানে দুইটা জিনিস, স্পিরিচুয়াল ভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, আর একটা হচ্ছে আত্মিক, আত্মিকভাবে একটা পার্থিব পার্থিবভাবে। তো আত্মিকভাবে আমরা কিভাবে এ থেকে বাঁচব, সেটা হচ্ছে কোন বিপদগ্রস্ত মানুষকে দেখলাম অথবা এমন কোন একটা জিনিস দেখলাম যেটা আমি ভাইরাল করে দিতে পারি, এটা ভাইরাল না করে আমরা প্রথমত এটাকে নিজে হজম করব, কাউকে না বলবো, বলবো না, না বলে এটা যদি তার কোনো ভুল থাকে তাকে সরাসরি আমি বলি, সরাসরি বলে আমরা কি সংশোধন করি। যদি সরাসরি বলতে না পারি তাহলে এমন ব্যক্তি খুঁজি যে কে তাকে বলতে পারবে, তার কে কার কথা সে শুনবে, এটা আমরা খোঁজ করি, খোঁজ করে তার কাছে ব্যাপারটা বলার চেষ্টা করি। এবং আপনার ফিতনায় পড়া কষ্ট পড়া মানুষগুলো যদি আপনার এরকম হয়ে থাকে তো তাদের কষ্ট অনুভব করা আমাদের ইমানি দায়িত্ব। কেউ ফিতনায় পড়ে কষ্ট পাচ্ছেন তার কষ্টে নিজেকে সামিল করে দেয়া, তার কাছে চলে যাওয়া আপনার, কেননা সকল ইমানদার পরস্পর ভাই বোন, যা কোরআনের পাকের মধ্যে এসে সূরা হুজরাতের মধ্যে। এরপরে আপনার এসেছে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি ইমানদার না হও, তোমরা ইমানদার হতে পারবে না যদি একজন আরেকজনকে ভালো না বাসো। মুসলমান মুসলমানকে ভাই ভাই, তাকে ভালোবাসতে হবে, এই করতে হবে, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। দোয়া করা, আপনার দোয়াও করতে হবে, দোয়া না করলেও এই ফিতনা থেকে বাঁচা সম্ভব না। দোয়া হচ্ছে, আর এই দোয়া নিয়েও ফিতনা, দোয়া নিয়েও ফিতনা, নামাজের পরে দোয়া করা
দোয়া করা যাবে কিনা, জানাজার পরে দোয়া করা যাবে কিনা,
হাত তুলে দোয়া করা যাবে না, এ বড় ধরনের বিশাল বিশাল এক একটা ফিতনা মুসলমানদের মধ্যে মানে চালিয়ে দেয়া হচ্ছে। আসলে একজন মুসলমান হিসাবে আপনার দোয়া করা এটা তো একটা মানে মৌলিক বিষয়। আর মুমিনের দোয়া এমন বলা হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, এবং মুমিনের হাতিয়ার বলা হয়েছে দোয়া। কারণ আমরা সকলেই জানি সর্বক্ষমতার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন, আপনি আমি কিছুই না। দুনিয়াতে চলার ক্ষেত্রে যে কোনো সময়ে যে কোনো সমস্যা যদি আমরা পড়ে যাই তখন মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, দোয়া করলেই আল্লাহ চাহে তো আমার সমস্যাগুলো দূর হয়ে যাবে।
আর ওই আসলে এখানে বাপু যে বিষয়টা আপনার, অর্থাৎ যখনই আমাদের কোনো ধর্মীয় কোনো কর্ম ধর্মীয় কোনো কাজ আমাদের মাঝে, তখন কিছু লোক এমন যে তাদের কাজ হচ্ছে যে ওই ধর্মীয় কাজের মধ্যে কিভাবে ফিতনাটাকে তৈরি করা। যেমন ঈদ আমাদের মাঝে গত বছরের আগেবারও ঘটনা যে ঈদের সময় আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু একটা আনন্দের
একটা উল্লাস থাকে,
কিন্তু কি আপনার
মোলাকুলি
করা,
এর
মধ্যে ফিতনা, এমন ফিতনা তৈরি হলো মানে যে বা যারা তা সেখানে উপস্থাপন করলো যে কোলাকুলি করা যাবে না। এখন যখন কোলাকুলি করা যাবে না, যারা সাধারণ পাবলিক, হ্যাঁ আমরা যে মোয়ানাকা করি,
বলেছিলাম যে মূল দেখা,
জি
আমি যে মোয়ানাকা করছি এর মূলে কি রয়েছে, আমি এটা কেন করছি, এটা কি, এই জিনিসটা বুঝলে তখন আর এইটা নিয়ে ফিতনা, আমি ফিতনা হবে কিন্তু আমি ফিতনার মধ্যে পড়বো না। কারণ বুঝতে হবে যে মোয়ানাকা করাটা হচ্ছে কি, সুন্নতে মুবারাকা, এবং ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, মহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়, মুসাহাফা করা, এরপরে মুসাহাফার পরে মোয়ানাকা করা, ঠিক না, হাদিস শরীফে আসছে। এটা যে কত বড় সওয়াবের কাজ, এটা শুধু আপনি ঈদের সিজনে দেখা যায় যে মানুষ অনেকদিন ধরে দেখা হয় না, সাক্ষাৎ নাই, ই নাই, নতুন নতুন গ্রামের মানুষ কি হয়েছে, অনেক সময় দেখা যায় পিতা পুত্রের সাথে মোয়ানাকা হয়, হয়তো জীবনে এই একবারই হয়,
ঈদের সময়,
ঈদের সময় হয়, বছরে একবারই হয়, এরপরে মুসাহাবা হয়। হ্যাঁ, ভাই ভাইয়ের সাথে অনেক সময় দেখা যায় যে মানে আপনার কারোর সাথে দ্বন্দ্ব আছে, পারিবারিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, ওই ঈদের দিন ঈদের মাঠেও তার সাথে কি হয়ে যায়, আপনার কোলাকুলি হয়ে যায়, মোয়ানাকা হয়ে যায়, মুসাফা হয়ে যায়, এর কারণে একটু হলেও তার মধ্যে থেকে বিদ্বেষ দূরে চলে যায়। এখন শয়তান তো চায় না, শয়তান কখনো চায় না যে মুসলমান মুসলমানের মধ্যে কি থাক, একাত্মবদ্ধ হোক, তারা এক হয়ে যাক, তাদের মধ্যে থেকে ফিতনা দূর হয়ে যাক, ফ্যাসাদ দূর হয়ে যাক, বিদ্বেষ দূর হয়ে যাক, এই জিনিসটা শয়তান চায় না। শয়তানি ওয়াসওয়াসা হচ্ছে যে এই সময় মোয়ানাকা করিও না, মোলাকাত করিও না, ই করিও না, কোলাকুলি করিও না, এটা করলে সমস্যা, এটা কি শয়তানি ওয়াসওয়াসা। শয়তানি ওয়াসওয়াসার মধ্যে আমরা না পড়ে আমরা এগুলো বেশি বেশি
করি। রহিম ভাই, এর থেকে বাঁচার কিছু যে করণীয় আমাদের, ইনশাআল্লাহ কিছু
ইমরান ভাই এর আগে আমি একটু বলবো যে একটা হাদিসে পাকের দিকে আমরা যদি লক্ষ্য করি যে এই যে ঝগড়া বিবাদের মাধ্যমে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিস, যে তুমি তোমার ভাইয়ের সাথে বিতর্কে লিপ্ত হয়ো না, বিতর্কে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি, তো এই ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকতে হলে প্রথমত আমাকে ব্যক্তি জীবনে, সেটা একজন মাদ্রিজ জেলার দর্শকও জানতে চেয়েছেন, এই ব্যাপারে মিরআতুল মানাজি কিতাবের মধ্যে প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ঘরে প্রবেশ করার সময় সর্বপ্রথম বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে প্রথমে ডান পা দরজা দিয়ে প্রবেশ করানো উচিত, অতঃপর ঘরের সবাইকে সালাম দিয়ে ঘরের ভিতর প্রবেশ করুন। যদি ঘরে কেউ না থাকে তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে ঘরে প্রবেশ করুন। কোনো কোনো বুজুর্গানে কেরাম কে দেখা গেছে দিনের শুরুতে যখন ঘরে প্রবেশ করতেন তখন তারা বিসমিল্লাহির রহমান রহিম এবং কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে নিতেন, অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে দিতেন, কারণ এর দ্বারা ঘরের লোকদের মধ্যে একতা বজায় থাকে, অর্থাৎ ঝগড়া ঝাটি ফিতনা ফাসাদ হয় না এবং রুজির মধ্যেও বরকত হয়। তো এই আমল দ্বারা কিন্তু আমরা ব্যক্তি জীবন থেকে এর চর্চা শুরু করতে পারি যে আমি আমার ঘর থেকেই ফিতনা ফাসাদকে আমি রুখে দেব, রুখে দাঁড়াবো ব্যক্তি জীবন থেকে পরিবার জীবনে
অবিচল থাকা,
জি পরিবার জীবনে, পরিবার জীবন থেকে সামাজিক জীবনে। আর যখনই সামাজিক জীবনে ফিতনা ফাসাদ থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব তখনই সেটা রাষ্ট্রীয় পর্যায়ে যে এক পর্যায়ের ফলাফল আমরা পেতে শুরু।
এখানে একটা বিষয় বাবা আমি বলবো, যেমন পৃথিবীর কোনো কোনো দেশে কোনো প্রকার একটা ফিতনা তৈরি হলো, হয় প্রায়। এখন এখন এই ফিতনাটা যেমন আমাদের বাংলাদেশ, এখন কিছু লোক যে ওই ফিতনাটাকে এখানে কি করা ভাইরাল করা, তো এগুলোর থেকে কিভাবে আমরা বাঁচতে পারি?
এটা তো এখন মনে করেন পরবর্তীতে দেখা যায় যে অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে, এটা বাংলাদেশে হয়েছে বলে প্রচার করে দেয়া, আর প্রচার করে দিয়ে ফায়দা লোটা, এটা এক প্রতিপক্ষকে ঘায়েল করার সামিল আর কি, প্রতিপক্ষ অন্য প্রতিপক্ষকে ঘায়েল করে। সর্বোপরি হচ্ছে আল্লাহ রাসূলকে ভয় করা এবং যে আমাদের একদিন দুনিয়া থেকে চলে যেতে
হবে,
চলে যাওয়ার পরে আমাকে পুনরুত্থান হতে হবে, এই দৃষ্টি খেয়াল রাখা। ইবাদতের মধ্যে যদি ফিতনা চলে আসে তখন ইবাদতকে বৃদ্ধি করে
দেয়,
বর্ণিত রয়েছে ইবাদতকে বৃদ্ধি করে দেয়া, তাহলে ইনশাআল্লাহ এই ফিতনা থেকে ই চলে যাবে। এবং একটা দোয়া হচ্ছে আপনার দোয়ায় মুস্তাফা বলা হয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা বেশি পাঠ করে, এর অর্থ হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয় পরিবর্তনকারী আমাদের হৃদয়কে তোমার দিনের উপর সুদৃঢ় করে দাও, মজবুতি করে দাও। এই দোয়া বেশি বেশি করা, এইটা করে দেয়া। এরপরে আপনার ইবাদতকে তো বাড়িয়ে তুলতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ফিতনার সময় ইবাদত করা হিজরত করে আমার কাছে আসা সমতুল্য, অনেক বড় সওয়াবের কাজ। এখন যে ফিতনা হচ্ছে এই ফিতনা ওই ইবাদতটা বাড়াই দেন, মিলাদের মধ্যে ফিতনা হচ্ছে মিলাদ শরীফ পড়া বেশি বাড়াই দেন, তারাবিতে ফিতনা হচ্ছে আপনি তারাবি বিশ রাকাতই পড়েন, আপনার শবে বরাতে ফিতনা হচ্ছে শবে নামাজ সারা রাত পড়েন। এভাবে করে ইবাদতকে কি করা মানে দোয়ার মধ্যে ই হচ্ছে দোয়া বেশি বেশি করা, এভাবে করে আপনার কি ইবাদত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে আমাদেরকে আপনার মূলের দিকে ধাবিত হওয়া, ইসলামিক বিষয়ে আমাদেরকে জ্ঞান রাখা, আর ইসলামিক বিষয়ে জ্ঞান রাখতে আমি দর্শকদেরকে আমি আবারও সতর্ক করব যে আপনি ইসলামিক জ্ঞান গুগল সার্চের উপর নির্ভর করিয়েন না, সার্চ ইঞ্জিন আপনাকে আপনার ইমান বরবাদ করে দিবে। আপনি আমি জানি না কোনটা ভালো কোনটা খারাপ, ইসলামিক জ্ঞান এমন কিছু কথা রয়েছে যার দ্বারা আমার ইমান চলে যায়। আপনি সার্চ ইঞ্জিন বানিয়ে নিয়েছেন গুগল, আপনি সার দিচ্ছেন বের হয়ে আসছে অনেক কিছু, কিন্তু এটা আপনার ইমানকে বরবাদ করে দেবে। অনেক সময়
বাবা দেখা যায় অনেকে অনেক সময় অনেকে অনেক কিছু অনেক জায়গায়
এটা অনেক বড় ফিতনা
উপস্থাপন করা হয়, অত তাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই কোন কিতাব থেকে আপনার বাসায় কোন কিতাব, বলে আমার বাসায় তো কোনো কিতাব
নাই, আমি নেট থেকে পাই,
নেট থেকে পাই,
নেট থেকে, এটা তো কোনো দলিল না,
দলিল না,
ঠিক না? আপনি প্লে স্টোর ব্যবহার করিয়েন না, এই ক্ষেত্রে আপনার ইমানের অনেক মূল্য, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমরা লকারে রাখি, ব্যাংকে গিয়ে রাখি, সোনা গহন আমরা ব্যাংকের লকারে রাখি, ইমানকে হেফাজত করার জন্য আমরা কি করলাম?
একজন একটা তর্জমা বা অক্ষর ব্যাখ্যা লিখে দিল, এখন সেটাকেই সে ফলো করছে। এই যে ফিতনা ফাসাদ, এইভাবেই কিন্তু সৃষ্টি।
আর এখানে দর্শক শ্রোতা একটা বিষয় আমরা বলবো, এই ফিতনা যে এখন অর্থাৎ বর্তমান সময় যে তৈরি হচ্ছে সৃষ্টি তেমন না, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসার পূর্বেও বিভিন্ন নবীদের সময়ে এমন কিছু ফিতনাবাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমান বান্দা যারা ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও মানুষদেরকে প্রদভ্রষ্ট করার জন্য কি করত, তাদের কাছে ছিল ফিতনা তৈরি করা। এরপর আমরা যদি দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফিতনা থেকে মানুষকে বাঁচিয়ে নেওয়ার জন্য কিন্তু উপযুক্ত মানুষ আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। এভাবে যদি আমরা দেখি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামের পরে বিভিন্ন সময়ে সময়ে বড় থেকে বড় ফিতনা সৃষ্টি হয় যার মাধ্যমে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, আপনার খারাপের দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোন ব্যক্তিকে পাঠিয়ে দেয় তখন সে ওই ফিতনাগুলোকে দূর করে দেয়।
এটা অনেক বড় একটা কাজ। আপনার যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ
আলাইহি,
দিন ইলাহি জারি করেছিল বাদশাহ আকবর,
মানে কত বড় ফিতনা ছিল,
ফিতনা ছিল
ইসলামকে নষ্ট করে
আলামিন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে এই ফিতনাকে দূরীভূত করেছেন। এরপরে যদি আমরা দেখি চতুর্দশ শতাব্দীতে
আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনার বিভিন্ন কটূক্তি
শুরু করলো,
ই করা হলো তার সম্মান কমানোর জন্য। সম্মান তো কে কমাতে পারে,
কারণ
আল্লাহ তাআলাই বলে তোমার জিকিরকে বুলন্দ করা দিয়ে।
তো
সেজন্য তখনকার ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ ইদিনুল মিল্লাত পরওয়ানে শামিরে সরা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা প্রেরণ করলেন,
এবং
তখন সে ফিতনাকে ই করে প্রায় সহস্রাধিক উনি কিতাব লিখলেন এবং দাঁত ভাঙা জবাব দিলেন। আপনি দেখেন, আমি বলবো যে এই বর্তমান জামানার মধ্যে সুন্নতের উপরে মানুষ এত আঙ্গুল তোলা হচ্ছে, কেউ দাঁড়িয়ে রাখলে, কেউ টুপি রাখলে, ঘর থেকে শুরু হয় প্রথমে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে শুরু, তুমি বুড়ো হয়ে গিয়েছো দাঁড়িয়ে রেখেছো, পাগড়ি পরেছো। এমনও লক্ষ্য করা গেছে যে সে দাঁড়িয়ে রেখেছে মানে জোর করে বেঁধে খুঁটির সাথে তার দাড়ি কেটে দেওয়া হয়েছে, এরকম মানে ঘটনা বাংলাদেশে হয়েছে। সুন্নতের প্রতি এমন একটা, শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকে সুন্নতকে মানে এখন পায়ের নিচে দিয়ে দেওয়া হচ্ছে, সুন্নত অমান্য করা হচ্ছে। সুন্নতি লেবাস দেখলে, সুন্নতি দাড়ি, সুন্নতি ইমামা শরীফ, নিসওয়াক শরীফ এগুলো দেখলে তখন কটূক্তিমূলক আচরণ করা হয়। আলহামদুলিল্লাহ বর্তমান জামানার মধ্যে আমিরে আহলে সুন্নত কে আমরা দেখি মহাব্বত দিলের মধ্যে ই করার জন্য ঢুকিয়ে দেওয়ার জন্য উনি দিন রাত প্রচেষ্টা চালাচ্ছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী চ্যানেল উর্দু, মাদানী চ্যানেল বাংলা এবং মাদানী চ্যানেল ইংলিশের মাধ্যমে। পাশাপাশি ওনার লেখনী বলেন, আপনার শত শত কিতাব বের হয়েছে, ওনার যে কার্যক্রমগুলো দাওয়াত ইসলামী আপনার 104টির অধিক বিভাগে যে কাজ করে যাচ্ছে সকলে সুন্নতের খিদমত।
আমরা এক কথায় এটাই বাপ বলতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্তমান ফিতনা ফাসাদের জমানায় আমাদের ইমানকে হেফাজত করার জন্য আমাদেরকে দান করেছেন আমিরা আহলে
সুন্নাত। আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, তোমার তরে সারা দুনিয়ায় দীনের প্রসার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আমার মুর্শিদ জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের পাহাড়, এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের পাহাড়, এলো তোমার দুয়ার থেকে দিন শরিয়তের পাহাড়, জিন্দাবাদ সদর শরিয়ত জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। তোমার কাছে পাথরি জমিতে নদী খননের মতো, তোমার কাছে পাথরি জমিতে নদী খননের মতো, তুমি থাকো প্রজ্জ্বলিত আর নিরাপদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
ইতনা ফাসাদের যুগে,
যেখানে সুন্নতকে আপনার অমান্য করা হচ্ছে, সেখানে সুন্নতের সুন্নতকে নিন্দা করা, আপনার নওজোয়ানদের বুকের কাছে আপনার মিসওয়াক রেখে দেয়া,
এটা
বড় একটা কাজ। তাদের মুখে দাড়ি সাজানো, নমস্কার করা, আল্লাহ তাআলা আরো দাওয়াত ইসলাম উন্নতি দান করুক, আমাদের দাওয়াত ইসলামের মধ্যে নিজেকে শরীক করে দেয়া,
ফিতনা ফাসাদ থেকে
বাঁচার জন্য ইনশাআল্লাহ তাআলা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদের সময় আরেকটা কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। আপনার ফিতনার সময় আমরা মানসিক চাপের মধ্যে থাকি, এটা স্বাভাবিক ব্যাপার, কোনটা থেকে কোনটা করবো, কি করবো না করবো, এভাবে করে আমরা থাকি। তো এর জন্য আমাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এবং বিশেষ করে আপনার আরেকটা জিনিস, যে কোনো কিছু আসলেই এটাকে শেয়ার করে দেয়া, এটাকে প্রচার করে দেয়া, আপনাকে জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই যদি আমি না করে এগুলো করে দেই, তখন এটা অনেক বড় সমস্যা হবে। শতভাগ নিশ্চিত না হয় কোনো তথ্যকে যদি আমরা শেয়ার করে দিই, শতভাগ নিশ্চিত হতে হবে। তো এই ধরনের কিছু কিছু মেসেজ আমি আগে দেখি, এটা আপনার মুস্তানাদ কিতাব থেকে আসছে কিনা, অর্থাৎ একদম শুধু নিচে লেখা থাকে মুসলিম শরীফ, হাদিস শরীফ, সহিয়াল বুখারী, সহিয়াল মুসলিম,
আছে
কিনা লেখা থাকলেই কেবল এটা হয়ে যাবে। আর বিশেষ করে আমরা এখন সমাজের মধ্যে এই সিয়াসিতটা বুঝে ফেলেছি,
একটা শব্দ আবার সহি হাদিস,
সহি হাদিস স্যার আমি কিছু বুঝি না। আরে ভাই, মুসলিম শরীফ, আপনার বুখারী, সিয়াসের মধ্যে কতগুলো হাদিস, আপনার সহি হাদিস এবং জয়ীফ হাদিস, এর পার্থক্য যদি বুঝতো তাহলে কথা বলতো না। এর কারণ কি, জয়ীফের মানে কি আর সহির মানে কি, এর যদি বুঝতো তাহলে এই বদবখত শয়তানি ওয়াসওয়াসায় পড়ে কখনো সহি হাদিস নিয়ে এত বড় আর জয়ীফ হাদিসকে মানে কটুক্তি করা, এ ধরনের কথা বলতো না। অর্থাৎ তার মধ্যে ন্যূনতম হাদিসের জ্ঞান নাই, সে বলবে না কি করবে। সেজন্য এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দরবার দোয়াও করতে হবে, এবং ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে আমার দ্বারা যখন ফিতনা না হয়ে যায় সেদিকে লক্ষ্য করা, এবং কোন ইবাদতের মাধ্যমে যদি ফিতনা আসে তাহলে আমাকে বুঝতে হবে আসলে এই ইবাদতের মধ্যে কোন শারঈ আগলাদ আছে কিনা, অর্থাৎ কোন নাজায়েজ কোন কাজ আছে কিনা, ঠিক না? এই জিনিসটা, যেমন মনে করেন গান বাজনা, ঢোল তবলা, এগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। এখন বুঝতে হবে আমার ইবাদতের মধ্যে এই জিনিসগুলো আছে না নাই, যদি নাই তাহলে যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হয়ে থাকে মারহাবা, এটা করলে সমস্যা কোথায়, কোনো সমস্যা নেই। যদি এগুলো থাকে এগুলোকে পরিহার করতে হবে,
পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকে অনেকগুলো বিষয়, যেগুলো আমাদের সামাজিক বর্তমান প্রেক্ষাপটে যে ফিতনাগুলা, অনেকগুলো নিয়ে আমরা আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রফিক ভাই থেকে সর্বশেষ মেসেজ আমাদের জন্য।
ফিতনা ফাসাদের ব্যাপারে তো আমরা বিস্তর আলোচনা শুনলাম, তো ফিতনা ফাসাদের জন্য যেভাবে আমাদের আলফাসানি বাপু বললেন, এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য করে চলি তাহলে ইনশাআল্লাহ আজাবাজাল ফিতনা ফাসাদ থেকে আমরা বাঁচতে পারবো। যে সর্বোপরি বিচলিত না হয়ে, পেরেশান না হয়ে সেটাকে ধৈর্য ধারণ করা এবং যাচাই করে নেয়া, ফিতনা ফাসাদকে যাচাই করে নেয়া, আর সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা, নিজে বাঁচার জন্য, সমাজকে বাঁচানোর জন্য, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখেন এবং আমরা যেন ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকি, অন্যের দুশ্চিন্তার কারণ যেন আমরা না হই।
আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি সব সময়, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী মহল, আজকে যদি আমরা দেখি যে ফিতনা থেকে বাঁচার একটি উত্তম একটি মাধ্যম কিন্তু সুন্নত রসুলকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করা। যেমন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ফিতনা ফাসাদের যোগে একটি সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে শত শহীদের সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি ওই মহান ব্যক্তি যার বদলতে আজকে পুরা পৃথিবীতে সুন্নতে মোস্তফা প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে দাওয়াত ইসলামীকে দেখলেই কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথাই কিন্তু আমাদের স্মরণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বর্তমান সময়ে আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত আমরা পেয়েছি, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আজকে ফিতনা ফাসাদ থেকে বেঁচে আজকে সুন্নতে মোস্তফা নিজের জীবনে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা সালাত ও সালাম পাঠ করি।
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جان رحمت پیلا خو سلام شمع بزم ہدایت پیلا خو سلام غوث اعظم امام التقا واللقا جلوائے شان قدرت پیلا خو سلام مجھ سے خدمت کے قدسی کہے ہر رضا مصطفیٰ جان رحمت پیلا خو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پیلا خو سلام فیض سے جل کے لا خو نمازی بلے فیض سے جن کے لا خو عمام سجے اس امیر اہل سنت پیلا خو سلام
سبحانك اللهم
سبحانك
وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك نبي الله وعلى اليك واصحابك يا نور الله بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم